আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় মেরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক এক নতুন অনুষ্ঠান, যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি সুরার ফজিলত সম্পর্কে শ্রবণ করা, পাশাপাশি এই সুরার বিষয়বস্তু কী তাও আমরা জানার চেষ্টা করি এবং এই সুরা সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে থাকি। ইতিমধ্যে বিগত পর্বগুলোতে আমরা চেষ্টা করেছি কিছু সুরা নিয়ে আলোচনা করার জন্য, আজকে করবো ইনশাআল্লাহ তালা। আসুন আমরা অনুষ্ঠান শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলী আলী বাসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তো আমরা ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। ইলমে দিন শিখতে আমরা কি করব, অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে তা আমরা জানব, নিজে মনে রাখব, অপরের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত। কুরআনি সুরার ফজিলত তো রয়েছে, অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে দুরুদে পাকেরও একটি ফজিলত শোনাব। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে আমার আপনার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন শফিল মুজনবিন রসুলে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন দুরুদে পাক সম্পর্কে, আসুন শ্রবণ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিনের ভয়াবহতা এবং এর হিসাব নিকাশ থেকে দ্রুত নাজাত পাবে ওই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর অধিকারে দুরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করি দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠ করার কেমন বরকত রয়েছে, কত ফজিলত রয়েছে। আমরা দুরুদে পাক পাঠ করব আর এর দ্বারা কিয়ামতের দিনের যে ভয়াবহতা রয়েছে, আমাদের হিসাব নিকাশের মধ্যে যে পেরেশানি হবে, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে কিয়ামতের ময়দানে মানুষের হিসাব নিকাশ দিতে এত লম্বা সময় লেগে যাবে, অনেক সময় লাগবে, কেউ 50,000 বছর সেখানে থাকবে, হিসাব দিবে। তো চিন্তা করি এই সকল ভয়াবহতা থেকে রক্ষা পাবে সে ব্যক্তি, দ্রুত নাজাত পাবে সে ব্যক্তি যে দুনিয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করবে। তো আমরাও যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ে তুলি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত। এই অনুষ্ঠানের মধ্যে গত পর্বে আমরা সুরা বাকারা সম্পর্কে শুনেছি, সুরা বাকারার তথ্য শুনেছি, পাশাপাশি সুরা বাকারার কী ফজিলত রয়েছে এর তেলাওয়াত করার, যারা পাঠ করবে তাদের কী ফজিলত রয়েছে তা শ্রবণ করেছি, পাশাপাশি সুরা বাকারার মধ্যে কী কী বিষয়ে আলোচনা হয়েছে এই সকল বিষয় আমরা শ্রবণ করেছি। আজকেও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শ্রবণ করব সুরা বাকারার পরের যে সুরা রয়েছে, সুরা আলে ইমরান। জি, সুরা আলে ইমরান সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। এই সুরা কোথায় নাজিল হয়েছে, এই সুরার যে নাম রাখা হয়েছে তার কারণ কী, এই সুরার মধ্যে কয়টি রুকু রয়েছে, কয়টি আয়াত রয়েছে সে সম্পর্কে আমরা জানব, পাশাপাশি ইনশাআল্লাহ তাআলা এই সুরার ফজিলত এবং এই সুরার আলোচ্য বিষয়বস্তু যেগুলো রয়েছে তা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সুরা আলে ইমরান এটির যে পূর্ববর্তী সুরা তার নাম হচ্ছে সুরা বাকারা, আর সুরা বাকারার সাথে সুরা আলে ইমরানের কয়েকটি দিক দিয়ে মিল রয়েছে। যেমন উভয় সুরার শুরুতে কুরআনে পাকের যে শান মান, এই শান মান এবং গুণাবলী বর্ণনা করা হয়েছে। সুরা বাকারার মধ্যে কুরআনে পাক নাজিল হওয়ার সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। সুরা আলে ইমরানের মধ্যে কুরআনে পাকের মধ্যে যেই সুরাগুলো রয়েছে, এই সুরার যে বন্টন রয়েছে এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। আমরা যদি আবার দেখি সূরা বাকারার মধ্যে জিহাদের সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে, সূরা আলে ইমরানের মধ্যে আপনার উহুদ যুদ্ধ, আমরা জানি ইসলামের অনেক বড় এক যুদ্ধ যা আমাদের সফলতার একটি বিষয়, আপনার উহুদ যুদ্ধ, এই উহুদ যুদ্ধের বিস্তারিত আলোচনা করা হয়েছে কোথায়, সূরা আলে ইমরানে। সূরা বাকারার মধ্যে কি হয়েছে, সংক্ষিপ্তভাবে জিহাদের আলোচনা এসেছে, কিন্তু সূরা আলে ইমরানের মধ্যে উহুদ যুদ্ধের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এমনিভাবে সূরা বাকারার মধ্যে যে সকল শরী বিষয়ে, শরী বিধিবিধানের হুকুম বর্ণনা করা হয়েছে, বিধান নীতিমালা বয়ান করা হয়েছে, বর্ণনা করা হয়েছে সংক্ষিপ্তভাবে, সেগুলো বিস্তারিত রয়েছে সূরা আলে ইমরানের মধ্যে। ঠিক তেমনি আমরা যদি দেখি সূরা বাকারার মধ্যে ইহুদিদের আলোচনা রয়েছে, আর সূরা আলে ইমরানের মধ্যে ইসাই যারা রয়েছে তাদের আলোচনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের মধ্যে কিছু বিষয়ে মিল রয়েছে। তো মিল কী কী বিষয় রয়েছে তা আমরা জানলাম, এখন আমরা আলোচনা করব সূরা আলে ইমরান সম্পর্কে। সূরা আলে ইমরান এটি কোথায় নাজিল হয়েছে, পাশাপাশি সূরা আলে ইমরান এর মধ্যে কয়টি আয়াত, কয়টি রুকু রয়েছে, এবং এর নাম রাখার বিষয়গুলো আমরা শ্রবণ করব। প্রথমে আসি আমরা সূরা আলে ইমরান কোথায় নাজিল হয়েছে, এ ব্যাপারে বর্ণনা হচ্ছে তাফসীরে খাজিনের মধ্যে রয়েছে, সূরা আলে ইমরান মদিনায় তৈয়বায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ নাজিল হয়েছে। আর এর আয়াত এবং রুকু সংখ্যার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই সূরার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে আপনার 20টি রুকু এবং 200টি আয়াত রয়েছে। আমরা শুনেছি যে কুরআনে পাকের সবচেয়ে বড় যে সূরা তা হচ্ছে সূরা বাকারা, যার মধ্যে 286টি আয়াত রয়েছে, আর সূরা আলে ইমরান এর মধ্যে 200টি আয়াত রয়েছে। অর্থাৎ যদি সংখ্যার দিক দিয়ে দেখি তাহলে সূরা আলে ইমরান এটিও অনেক বড় একটি সূরা। দর্শকবৃন্দ, সূরা আলে ইমরান তো এর নাম রাখার কারণ কি, অর্থাৎ সূরা আলে ইমরান এই নামটি কেন রাখা হলো, সূরার নামটি এ সম্পর্কে এসেছে, আল শব্দের অর্থ, শাব্দিক অর্থ হচ্ছে আওলাদ বা সন্তান অথবা বংশধর, এবং ইমরান, ইমরান এক ব্যক্তির নাম, তার বংশধরের আলোচনা। তো বোঝা যাচ্ছে যে এই সূরার মধ্যে ইমরান তার বংশধর এর আলোচনা হয়েছে, এই কারণে এই সূরার নাম আলে ইমরান রাখা হয়েছে। তো যদি আমরা একটু লক্ষ্য করি, আলে ইমরান এটা যদি শাব্দিক অর্থ আমরা এভাবে বুঝতে চাই, যেমন আমরা বলে থাকি আওলাদে রাসুল বা আলে রাসুল, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশধর রয়েছে, তার যে সন্তানরা রয়েছে, যেমন ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন, তারপর ইমাম জাফর সাদিক, তারপর জাইনুল আবেদিন, আরও যারা রয়েছেন, তো আমরা কি বলে থাকি তাদেরকে, আওলাদে রাসুল বলি, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বা সন্তান। তো এরকম ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর বা তাদের সন্তান। তো কিতাবের মধ্যে অর্থাৎ কোরআনে পাকের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে কোরআনে পাকের এই সূরার অর্থাৎ সূরা আলে ইমরানের চতুর্থ এবং পঞ্চম আয়াতে, অর্থাৎ 33-54 আয়াতে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে অনেক শুনেছি, তো হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্মানিত পিতাজান ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশধর যারা রয়েছে, তার সন্তান যারা রয়েছে, তাদের জীবনী সম্পর্কে এবং তাদের ফজিলত, তাদের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। তো এই অংশটিকে নিয়ে, এই অংশকেই কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আলে ইমরান। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা জানলাম যে সূরা আলে ইমরানকে সূরা আলে ইমরান কেন বলা হয়। তো আমরা সূরা আলে ইমরানের কিছু কতিপয় ফজিলত শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ তাআলা সূরা আলে ইমরানে কোন কোন বিষয়বস্তু উল্লেখ রয়েছে তাও আমরা জানব, শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জাবজাল। এই সূরা তেলাওয়াত করার বিভিন্ন ফজিলত রয়েছে, এর ফজিলতগুলোর মধ্যে কয়েকটি ফজিলত আসুন আমরা শ্রবণ করি। হযরত নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কুরআনে মজিদ এবং এর উপরে যারা আমল করবে, আমলদার হবে, তাদেরকে আনা হবে, উঠানো হবে এবং তাদের সম্মুখে, তাদের সামনে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান রাখা হবে। হযরত নওয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার ব্যাপারে তিনটি উদাহরণ আমাকে দিয়েছেন, যেই উদাহরণগুলো আমি কখনো ভুলব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তিনটি বিষয়, তিনটি উদাহরণ আমাকে দিয়েছেন তা হচ্ছে এই দুইটি সূরার অবস্থান এমন যেমন দুইটি মেঘখণ্ড, অর্থাৎ পাশাপাশি থাকে মেঘখণ্ড এরকম, অথবা এমন দুইটি ছায়াখণ্ড যার যা উজ্জ্বল আলোকিত, অথবা এমন যে কাতারবন্দি সারিবন্ধভাবে হয়ে দুইটি পাখির সারি এগুচ্ছে, সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই তিনটি উদাহরণ দিয়েছেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান এই দুইটি সূরা নিজের তেলাওয়াতকারী, অর্থাৎ যারা এই দুইটি সূরা তেলাওয়াত করবে, সূরা আলে ইমরান এবং সূরা বাকারা, এই সূরাদ্বয় তার শাফাআত করবে। সুবহানাল্লাহ, যে ব্যক্তি সূরা বাকারা সূরা আলে ইমরান তেলাওয়াত করবে, ওই সূরা দুইটি, ওই সূরাদ্বয় তার শাফাআত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অপর এক বর্ণনা রয়েছে, দারামি শরীফের মধ্যে রয়েছে, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ব্যক্তি রাতে সূরা আলে ইমরানের শেষ কতিপয় আয়াত তেলাওয়াত করবে, পাঠ করবে, তার জন্য পুরো রাত ইবাদত করার সওয়াব লিখে দেয়া হবে। সুবহানাল্লাহ, চিন্তা করি সারা রাত ইবাদত করার যে ফজিলত রয়েছে, সেই ফজিলত লিখে দেওয়া হবে যে সূরা আলে ইমরানের শেষ কিছু আয়াত তেলাওয়াত করবে। হযরত মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ব্যক্তি জুমার দিন সূরা আলে ইমরান তেলাওয়াত করবে তো তবে রাত পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করি দর্শকবৃন্দ, কোরআনে পাক কেমন কিতাব, এমন কিতাব যে কিতাবের একটি অক্ষর, একটি বর্ণ পাঠ করলে দশটি নেকি প্রদান করা হয়, দশটি নেকি। তো যখন একটি অক্ষর পাঠ করলে দশটি নেকি পাওয়া যায়, এটি একদিকে, পাশাপাশি যখন আমরা সূরা পাঠ করব, সূরা তেলাওয়াত করব, যেমন সূরা আলে ইমরানের কথা বলি, সূরা আলে ইমরানের মধ্যে 200টি আয়াত রয়েছে, এই 200 আয়াতের মধ্যে কতগুলো অক্ষর রয়েছে চিন্তা করি। তো এই অক্ষরগুলোকে যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তত নেকি পাব। পাশাপাশি সূরা আলে ইমরান যে ব্যক্তি জুমার দিন পাঠ করবে তবে সে রাত পর্যন্ত ইবাদত করার সওয়াব পাবে। তো যে ব্যক্তি জুমার দিন পাঠ করবে সূরা আলে ইমরান তো তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে। একদিকে কোরআনে পাক তেলাওয়াত করার প্রত্যেক হরফের, প্রত্যেক অক্ষরের সওয়াব, পাশাপাশি ফেরেশতাদের দোয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কত দয়া আমাদের উপরে, আল্লাহ তাআলা কেমন দয়া করেছেন আমাদের উপরে। কোরআনে পাক তেলাওয়াত করব আর সওয়াব পাবো, বরকত পাবো, ফজিলত পাবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা সূরা আলে ইমরানের কিছু ফজিলত সম্পর্কে শ্রবণ করলাম। আমরা সূরা আলে ইমরানের মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে তা আসুন আমরা শ্রবণ করব। অর্থাৎ সূরা আলে ইমরানের বিষয়বস্তু কী, এই সূরার মধ্যে কোন কোন বিষয় উল্লেখ রয়েছে। আমরা কিছু বিষয় তো শ্রবণ করেছি শুরুর দিকে, আরও কিছু বিষয় আমরা এখানে শ্রবণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সূরা আলে ইমরানের বিষয়বস্তু নিয়ে যদি কথা বলি তাহলে এই সূরার যেই মূল কেন্দ্রবিন্দু, যে বিষয়ে আলোচনা করেছে তা হচ্ছে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম, তার লালন পালন, এবং যে জায়গায় হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রদান করা হতো বা তিনি যে জায়গা থেকে রিজিক পেতেন, সে জায়গায় দাঁড়িয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তানদের জন্য দোয়া করা, পাশাপাশি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত ঈসা আলাইহিস সালামের সন্তানের সুসংবাদ দেয়া, পাশাপাশি হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজাত এবং বিভিন্ন ঘটনার তার বর্ণনা রয়েছে, এবং এছাড়াও এই সুরার মধ্যে এই বিষয়বস্তুগুলো বর্ণনা করা হয়েছে। কী কী বিষয়? নাম্বার এক, আল্লাহ তাআলার একত্ববাদ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত এবং কুরআনের সত্যতা, অর্থাৎ কুরআনে পাক হক এবং এটি সত্য, এর দলিল নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া নাম্বার দুই, আল্লাহ তাআলার দরবারে মকবুল অর্থাৎ কবুলকৃত একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এই ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। অর্থাৎ আল্লাহ তাআলার যে মনোনীত ধর্ম আমরা বলে থাকি ইসলামই একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম, তো এই যে মনোনীত হওয়ার ধর্ম আমরা পেয়েছি, তো এটি আলোচনা এসেছে সূরা আলে ইমরানের মধ্যে। নাম্বার তিন, হযরত ঈসা আলাইহিস সালামের শানের ব্যাপারে, শানের বিরোধিতা করার ব্যাপারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের অস্বীকার করার এবং কুরআনে পাককে অস্বীকার করার ব্যাপারে যে ঘটনাগুলি রয়েছে, যে বিষয়বস্তু রয়েছে, তা এই সূরার মধ্যে এসেছে। এবং ঈসাইদের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আলোচনা হয়েছে, ওই আলোচনাও এই সূরার মধ্যে উল্লেখ রয়েছে, আলোচনা করা হয়েছে। এছাড়া প্রতিশ্রুতির দিন আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম থেকে প্রিয় নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল, অঙ্গীকার নেওয়া হয়েছিল, ওই অঙ্গীকারের যে আলোচনা তা এই সূরা আলে ইমরানের মধ্যে হয়েছে। এছাড়া মক্কায় মুকাররম এবং খানায় কাবার ফজিলত এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের সকল উম্মতের উপরে যে মর্যাদা রয়েছে আফজাল, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের মধ্যে উত্তম, এই বিষয়ে আলোচনা এসেছে সূরা আলে ইমরানের মধ্যে। এছাড়া ইহুদিদের যেই ইজ্জতি জিল্লত, এর ব্যাপারে আলোচনা এসেছে এবং জিহাদের, জিহাদ ফরজ হওয়া এবং সুদ হারাম হওয়ার ব্যাপারে শরীয়তের যে বিধানাবলী রয়েছে এবং জাকাত না দেওয়ার যেই শাস্তি রয়েছে, এ ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। এছাড়া উহুদ যুদ্ধের আলোচনা এসেছে এবং এর থেকে যে আমাদের শিক্ষা রয়েছে, উহুদ যুদ্ধ থেকে যে আমাদের শিক্ষা রয়েছে, নসিহত রয়েছে, এর আলোচনা করা হয়েছে সূরা আলে ইমরানের মধ্যে। এছাড়া উম্মতদের প্রতি, একজন অপরের প্রতি যে খেয়ারখয়ি করবে, একজন আরেকজনের প্রতি সমবেদনা করবে এবং একে অপরের জন্য মাল সম্পদ খরচ করবে এবং লোকদের উপর দয়া দেখাবে, কৃপণতা থেকে বেঁচে থাকার ফজিলত এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। আমরা যদি আরও দেখি তাহলে শহীদদের জীবিত হওয়া এবং তাদের রিজিক পাওয়া এবং আল্লাহ তাআলার তাদের উপরে যে বিশেষ দয়া রয়েছে, তারা যে দয়াপ্রাপ্ত হন যারা শহীদ, তো এই বিষয়ে আলোচনা রয়েছে এই সূরার মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে। এছাড়া আমরা যদি আরও দেখি এই সূরার শেষের দিকে এই আসমান জমিনের মধ্যে যে সকল অদ্ভুত এবং আশ্চর্যজনক বিষয়গুলো রয়েছে, এ ব্যাপারে চিন্তা ভাবনা করা এবং এ ব্যাপারে চিন্তা ভাবনা যে আমরা করব, আমাদেরকে চিন্তা ভাবনা করার ব্যাপারে বলা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে এবং যারা জিহাদ করে, জিহাদের ব্যাপারে যারা জিহাদ করে তাদের ধৈর্য ধারণ করা এবং ইসলামী যে শাসনতন্ত্র রয়েছে, ইসলামী যেই আমরা যদি বলি যে বেড়ি রয়েছে, তো এই বেড়ির ব্যাপারেও আলোচনা এসেছে, ইসলামী শাসনতন্ত্রের ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা এসেছে। তো দর্শকবৃন্দ, আমরা আজকে এই অনুষ্ঠানের মধ্যে অনেক বিষয়গুলো, বেশ কিছু বিষয় আমরা জানতে পেরেছি। প্রথমত এই সূরার ব্যাপারে কিছু তথ্য আমরা জেনেছি, অর্থাৎ সূরা আলে ইমরান কোথায় অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি আয়াত রয়েছে, এই সূরার নামকরণ কোন হিসাবে করা হয়েছে, কিসের ভিত্তিতে এর নামকরণ করা হয়েছে, পাশাপাশি এই সূরার কিছু ফজিলত শ্রবণ করেছে এবং এই সূরার মধ্যে কী কী বিষয় আলোচনা করা হয়েছে, সে সকল বিষয় আমরা আজকে শুনতে পেরেছি। এছাড়া আমরা শুনেছি যে এই সূরার সাথে পূর্ববর্তী সূরার কী সাদৃশ্য রয়েছে, মিল কী রয়েছে সে সম্পর্কে। ইনশাআল্লাহ তাআলা এভাবে প্রতিটি অনুষ্ঠান যখন আমরা দেখতে থাকবো, তো এক একদিন এক একটি সূরার পরিচিতি এবং ফজিলত সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ থাকবে আগামী পর্ব আবারও দেখবেন, পাশাপাশি মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠান দেখতে থাকবো। আরেকটি বিষয় আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যেন কুরআনের যে ঘটনাগুলো রয়েছে, কুরআনে পাকে বর্ণিত হয়েছে এই ঘটনাগুলো আমরা অধ্যয়ন করি। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে কোরআনে পাকের মধ্যে প্রায় 500 আয়াত এমন রয়েছে যেগুলো আমাদের শরীয়তের বিধি বিধানের জন্য নাজিল হয়েছে, কিন্তু কোরআনে পাকে আয়াত কত? প্রায় 6,500-এরও বেশি আয়াত রয়েছে। এর মধ্যে মাত্র 500 আয়াত নাজিল হয়েছে আমাদের বিধিবিধানের জন্য, আমরা কীভাবে চলব, আমরা কীভাবে করব না করব এগুলোর জন্য 500 আয়াত। বাকি আয়াতগুলো বিভিন্ন ঘটনার দিকে ইঙ্গিত করছে, বিভিন্ন ঘটনা আমাদেরকে বিস্তারিতভাবে কোরআনে পাক বর্ণনা করছে। তো আমাদের উচিত আমরা যেন এই ঘটনাগুলো পাঠ করি, তেলাওয়াত করি, জানি, জ্ঞান অর্জন করি। যখন আমরা জানবো বুঝবো তখন আমাদের কোরআনের প্রতি ভালোবাসার সৃষ্টি হবে। কোরআনের যেই ঘটনাগুলো বর্ণনা হয়েছে তা থেকে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমরা কী পাবো? অনুপ্রেরণা পাবো ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল। তো এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামীর মাকতাবাতুল মদিনা বিভিন্ন কিতাব আমাদের নিকট উপস্থাপন করছে, কিতাবগুলো সংগ্রহ করি, অধ্যয়ন করি, ইনশা আল্লাহ তাআলা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।